রাষ্ট্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন قد خلت من قبله الرسل أفإن مات أو قتلا انقلبتم على أعقابكم ومن
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবী পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থ সহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এ অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাকহীনদের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরানস্যাট বা বাদুর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে radiotehran1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আমেরিকা, ইংল্যান্ড এবং ফ্রান্সের হস্তক্ষেপ ছাড়া ইসরায়েল ইরানের শতকরা 25% ক্ষেপণাস্ত্র আটকাতে পারত না, বিশ্লেষকের মন্তব্য। ইরানের ট্রু প্রমিস অভিযানে সারা বিশ্ব খুবই খুশি, প্রেস টিভিকে কেনিয়ার আইন প্রণেতা। বাংলাদেশ এবং কাতারের মধ্যে 5টি চুক্তি এবং 5টি সমঝোতা স্মারক সই, এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মঙ্গল সূত্র মন্তব্যে অসন্তোষ বাড়ছে। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট এ নিয়ে একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেছেন, ইসরায়েলি সেনাবাহিনী অন্যত্র মিত্র দেশের সাহায্য ছাড়া ইরানের হামলার 75% বেশি লক্ষ্যবস্তু প্রতিহত করতে সফল হতে পারত না। সামরিক ও কৌশলগত বিষয়ের বিশেষজ্ঞ কর্নেল হাতেম করিম আল ফালাহির মতটিও এর কাছাকাছি। তিনি বলেছেন, ইরানের মোকাবেলায় ইসরায়েল একা, তাই ইরানের সঙ্গে বৃহৎ যুদ্ধে শক্তি ও ক্ষমতা তার নেই। আল জাজিরা টিভি চ্যানেল জানিয়েছে, ইরান গত শুক্রবার সকালে ইস্পাহানের আকাশে সংঘটিত বিস্ফোরণ সম্পর্কে বলেছে, সেখানে কোনো ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেনি। দেশের স্পর্শকাতর কোন স্থাপনাতেও কোন রকমের ক্ষয়ক্ষতি হয়নি। অথচ আমেরিকার মিডিয়াগুলো সেদেশের কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, ইসরায়েল ইরানের হামলার জবাবে ইস্পাহানে হামলা চালিয়েছে। আল ফালাহি আরও বলেন, ইসরায়েল তার 3 প্রধান মিত্রশক্তি আমেরিকা, ইংল্যান্ড এবং ফ্রান্সের হস্তক্ষেপ ছাড়া ইসরায়েলের দিকে আসা রকেটের শতকরা 25% আটকাতে কিংবা গুলি করতে পারত না। ইসলামী প্রজাতন্ত্র ইরান ট্রু প্রমিস নামে যে অভিযান চালিয়েছে তাতে সারা বিশ্ব খুবই খুশি। তিনি বলেন, ইরান এই অভিযানের মাধ্যমে মূলত ইহুদিবাদী এবং পশ্চিমা বড়দর্পী শক্তির বিরুদ্ধে লড়াই করেছে। গতকাল ইরানের প্রমিস ভাষার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন তিনি। ইংরেজি ভাষা স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন। ফারহাম আলিম বলেন, ইরান ট্রু প্রমিস অভিযানের মাধ্যমে বিশ্বের কাছে প্রমাণ করে দিয়েছে যে আমেরিকা, ইহুদিবাদী ইসরায়েল ও পশ্চিমা উপনিবেশবাদী শক্তিগুলো যা করতে চাইবে তা বিনা শাস্তিতে করতে পারবে না। কেনিয়ার এই সংবাদ সংসদ সদস্য আরও বলেন, ইরান নিজেকে তার মিত্রদেরকে রক্ষা করতে এবং ইহুদিবাদী ইসরায়েল বলদর্পী শক্তিগুলোর বিরুদ্ধে দাঁড়াতে সক্ষম। ফারাহ মালিম বলেন, তারা মনে করেছিল তারা যাকে খুশি হত্যা করতে পারে, যে কোনো জায়গায় যে কোনো ব্যক্তির উপর তারা বোমা হামলা চালাতে পারে এবং এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ করার অধিকার আমাদের নেই। কিন্তু ইরান সেই ধারণাকে সম্পূর্ণ বদলে দিয়েছে। এতে আমি ব্যক্তিগতভাবে খুশি এবং আমি বিশ্বাস করি পশ্চিমা ও ইহুদিবাদী বলদর্পী শক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কারণে সারা বিশ্ব খুশি। আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির মাঝে গত কয়েক মাসে এটা স্পষ্ট হয়েছে যে ইরান বিশ্বের একটা বড় নৌশক্তিতে পরিণত হতে যাচ্ছে। এটা পশ্চিমা আধিপত্যবাদী দেশগুলো কখনো চায়নি এবং এমন পরিস্থিতি যাতে তৈরি না হয় সে লক্ষ্যে সর্বশক্তি নিয়োগ করেছে, কিন্তু তাতে কাজ হয়নি। তবে বড় নৌশক্তি হিসেবে ইরানের উত্থান বিশ্বের স্বাধীন জেতা দেশগুলোর জন্য কল্যাণ বয়ে আনবে। এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার দেশগুলো নিশ্চিতভাবে উপকৃত হবে। পশ্চিম এশিয়ায় গত কয়েক মাস ধরে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের আলেক্সে তুফান অভিযান সফলভাবে বাস্তবায়িত হওয়ার পরপরই গাজাবাসী তথা সব ফিলিস্তিনের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করে দখলদার ইসরায়েল। গাজা যুদ্ধ গত ছয় মাসের বেশি সময় ধরে চলছে এবং এর ফলে 100,000-এরও বেশি ফিলিস্তিনি শহীদ, আহত ও নিখোঁজ হয়েছে। গাজার বাইরের প্রতিরোধ সংগঠনগুলো দখলদার ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করছে এবং সামরিক পদক্ষেপ নিচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে একমত হয়েছে। দেশগুলো অভিযোগ করেছে ইরান অন্যান্য দেশ এবং বিভিন্ন প্রতিরোধকামী সংগঠনগুলোর কাছে ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে। সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেট ভবনে গত 1 এপ্রিল ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনের জবাবে গত 13 এপ্রিল রাতে ইরান যে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে তারপরেই নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা সিদ্ধান্ত নিলেন। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল গতকাল বলেন, জোটের সদস্যরা লুক্সেমবার্গ বৈঠকে নীতিগতভাবে একমত হয়েছে যে ইরানের বিরুদ্ধে ড্রোন সম্পর্কিত বর্তমান যে নিষেধাজ্ঞা আছে তার পরিধি বাড়ানো হবে, যাতে অন্য দেশের কাছে ইরান ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে না পারে। তিনি বলেন, রাশিয়ার কাছে ইরানের ক্ষেপণাস্ত্র সরবরাহের সম্ভাবনা রয়েছে। এর বাইরেও আঞ্চলিক কোনো দেশ বা গোষ্ঠীর কাছে যাতে ইরান ক্ষেপণাস্ত্র সরবরাহ না করতে পারে এই নিষেধাজ্ঞার মধ্যে দিয়ে তা নিশ্চিত করতে চায় ইউরোপীয় ইউনিয়ন। আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশ ও কাতার বহুমুখী ক্ষেত্রের সম্পর্ক জোরদার ও সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে সহায়তা করতে মঙ্গলবার 10টি সহযোগিতার বিষয়ে নথি সই করেছে, যার 5টি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানি এসব নথি সই প্রত্যক্ষ করেন। চুক্তি সই হওয়া 5টি বিষয় হল, বাংলাদেশ ও কাতারের মধ্যে আইনি ক্ষেত্রে সহযোগিতার চুক্তি, পারস্পরিক বিনিময়, উন্নয়ন ও সুরক্ষা সম্পর্কিত চুক্তি, কাতার ও বাংলাদেশ এর মধ্য আয়ের ক্ষেত্রে দ্বৈত কর পরিহার ও কর ফাঁকিরোধের চুক্তি, সাগর পথে পরিবহন চুক্তি এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বা কাতার চেম্বার অব কমার্স অব ইন্ডাস্ট্রির মধ্যে যৌথ ব্যবসা পরিষদ গঠনের চুক্তি। এছাড়াও 5টি সমঝোতা স্মারক সহ কয়েকটি ক্ষেত্রে সহযোগিতার চুক্তিও স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মঙ্গলসূত্র মন্তব্যে অসন্তোষ বাড়ছে। সিপিআইএম কংগ্রেসের পর এবার মোদীর বিরুদ্ধে কমিশনে চিঠি লিখলেন 17,400 সাধারণ নাগরিক। ফলে এক প্রকার চাপে পড়েই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সব অভিযোগ খতিয়ে দেখছে নির্বাচন কমিশন। রাজস্থানের বাঁশোয়ারায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্যকে এক বাক্যে ঘৃণা ভাষণ আখ্যা দিয়ে তার নিন্দায় সরব হয়েছেন বিরোধী সব নেতা। রোববার রাজস্থানের একটি সভায় গিয়ে তিনি বলেন, সরকারে থাকাকালীন কংগ্রেস বলেছিল দেশের সম্পদের উপর মুসলিমদের অধিকার সকলের আগে, অর্থাৎ দেশের সম্পদ বণ্টন করা হবে তাদের মধ্যে যাদের পরিবারে বেশি সন্তান রয়েছে, অনুপ্রবেশকারীদের হাতে তুলে দেওয়া হবে দেশের সম্পদ। কংগ্রেসের ইশতেহারেই বলা হয়েছে মা বোনদের সোনার গয়নার হিসেব করে সেই সম্পদ বিতরণ করা হবে। মনমোহন সিং এর সরকার তো বলেই দিয়েছে দেশের সম্পদে অধিকার মুসলিমদেরই, আপনাদের মঙ্গলসূত্রটা বাদ দেবে না। লোকসভা নির্বাচনকালীন প্রধানমন্ত্রীর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই তীব্র নিন্দা শুরু করেছে কংগ্রেস।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/bn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। আপনারা অনুষ্ঠান শুনছেন শটে ২৫ মিটার ব্যান্ডে এবং বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। পাকিস্তান সফররত ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি বলেছেন, পাকিস্তানের সঙ্গে তার দেশের অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে এবং সকল ক্ষেত্রে দুদেশ তাদের সম্পর্ককে আরও শক্তিশালী করতে বদ্ধপরিকর। তিনি গতকাল ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে একথা ঘোষণা করেন। রাইসি বলেন, পাকিস্তান ও ইরানের উচিত দুদেশের জনগণের স্বার্থে তাদের বিশাল সক্ষমতাকে ব্যবহার করা। তিনি বলেন, সন্ত্রাসবাদ, নিরাপত্তাহীনতা, সংঘবদ্ধ অপরাধ ও মাদক চোরাচালানের বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে তেহরান ও ইসলামাবাদ অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে। মানবাধিকার রক্ষার লক্ষ্যে দুদেশে নিজেদের মধ্যে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা শক্তিশালী করার উপরও জোর দিয়েছে বলে জানান ইরানের প্রধান নির্বাহী। তিনি বলেন, ইরান ও পাকিস্তানের মধ্যে বর্তমানে যে বাণিজ্য বিনিময় রয়েছে তা মোটেই সন্তোষজনক নয়। এই বিনিময়কে উভয় দেশ $10 বিলিয়ন উন্নীত করতে চায়। আমেরিকার প্রভাবশালী দৈনিক নিউ ইয়র্ক টাইমস পত্রিকা বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের তৈরি টানেল ধ্বংস করতে ব্যর্থ হয়েছে ইহুদিবাদী ইসরায়েলের সামরিক বাহিনী। এ কারণে ইসরায়েলের চলমান আগ্রাসন সত্ত্বেও গাজার এই প্রতিরোধ যোদ্ধারা টিকে থাকবে এবং ঘুরে দাঁড়াবে। আমেরিকার বর্তমান ও সাবেক কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে পত্রিকাটি গতকাল বলেছে, গাজার বিস্তৃত টানেল ব্যবস্থাকে ধ্বংস করতে পারেনি ইসরায়েল, যেসব টানেল শত শত মাইল জুড়ে বিস্তৃত এবং এর গভীরতা ১৫ তলা ভবনের সমান। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গাজার টানেল ব্যবস্থায় বিশাল বিশাল ভূগর্ভস্থ কমপ্লেক্স রয়েছে যা কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করা হয়। পত্রিকাটি বলেছে, হামাসের ক্ষয়ক্ষতি সত্ত্বেও সংগঠনটির শীর্ষ পর্যায়ের নেতৃত্ব এখানে বহাল রয়েছে এবং তারা টানেল ও অপারেশন সেন্টারের একটি সুবিশাল ভূগর্ভস্থ নেটওয়ার্কে অবস্থান করেন। ভূগর্ভস্থ টানেল হামাসকে টিকে থাকতে এবং যুদ্ধ বন্ধের পর তাদের পুনর্গঠনে ভূমিকা রাখবে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার প্রতি সংহতি এবং ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসনের প্রতিবাদ জানাতে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন জোরদার হয়েছে। গাজায় ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনের প্রতি আমেরিকার সর্বাত্মক সমর্থনের প্রতিবাদ জানানো হচ্ছে এসব আন্দোলন থেকে। এর অংশ হিসেবে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিশাল একটি গ্রুপ গাজা সলিডারিটি এনক্যাপমেন্ট নামে একটি আন্দোলন গড়ে তুলেছে। আন্দোলনের অংশ নিয়ে শত শত শিক্ষার্থী ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন কোম্পানির সাথে সম্পাদিত নানামুখী চুক্তি বাতিলের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এই আন্দোলন মোকাবেলার জন্য কর্তৃপক্ষ গতকাল সমস্ত ক্লাস স্থগিত করে। এর আগে চলতি সপ্তাহের প্রথম দিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্দোলন মোকাবেলার জন্য পুলিশ ডাকে। এতে কয়েকশো শিক্ষার্থীকে পুলিশ ঘেরাও করলে আন্দোলন আরও বৃহত্তরভাবে ছড়িয়ে পড়ে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে এই প্রতিবাদ আমেরিকার MIT, নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়, মিশিগান এবং ইয়াল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছড়িয়ে পড়েছে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মার্কিন সরকার ইউক্রেনকে নতুন করে $6,100 কোটি যে সামরিক প্যাকেজ অনুমোদন করেছে তা শুধুমাত্র ইউক্রেনের আরও বহু সংখ্যক মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেবে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গতকাল একথা বলেছেন। গত শনিবার মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ বিদেশি সহায়তা প্যাকেজের আওতায় $9,500 কোটি একটি বিল পাশ করে। এই বিলের প্রায় 2/3 ব্যয় করা হবে ইউক্রেনের জন্য। তবে রাশিয়া এ ব্যাপারে তেমন কোনো উদ্বেগ প্রকাশ করেনি। গতকাল পেসকভ বলেন, এই মার্কিন সহায়তা প্যাকেজ ইউক্রেন যুদ্ধের মৌলিক কোনো পরিবর্তন ঘটাতে পারবে না। তিনি আরও বলেন, যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি এখন সবার কাছে খুবই পরিষ্কার যে মার্কিন অর্থ এবং অস্ত্র ইউক্রেন যুদ্ধের কোনো পরিবর্তন আনবে না। বরং এতে শুধুমাত্র ইউক্রেনের জনগণের মধ্যে ক্ষয়ক্ষতির মাত্রা বাড়াবে। আরও অনেক বেশি ইউক্রেনের নাগরিক নিহত হবে, তারা বড় ক্ষতির মুখে পড়বে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ। আপনারা বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ এবারে আমরা আমন্ত্রণ জানাচ্ছি দৃষ্টিপাতে। দৃষ্টিপাতের শুরুতেই আপনাদের রয়েছে, ইরানের হাতে আঞ্চলিক এবং বৈশ্বিক পর্যায়ে ট্রাম্প কার্ডের সংখ্যা দিন দিন বাড়ছে। এর একটি হল ক্রমবর্ধমান নৌশক্তি, যা আধিপত্যবাদীদের উদ্বেগ বাড়িয়ে চলেছে। তাদেরও আশঙ্কা ইরানের নৌশক্তি বৃদ্ধি পাওয়ায় আধিপত্যবাদের শিকার দেশগুলো সুবিধা পাবে। এ সম্পর্কেই দৃষ্টিপাতে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। শুনুন সহকর্মী সোহেল আহমেদের পরিবেশনায়।
আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির মাঝে গত কয়েক মাসে এটা সুস্পষ্ট হয়েছে যে ইরান বিশ্বের একটা বড় নৌশক্তিতে পরিণত হতে যাচ্ছে। এটা পশ্চিমা আধিপত্যবাদী দেশগুলো কখনো চায় না। তবে বড় নৌশক্তি হিসেবে ইরানের উত্থান বিশ্বের স্বাধীন চেতা দেশগুলোর জন্য কল্যাণ বয়ে আনবে। এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার দেশগুলো নিশ্চিতভাবে উপকৃত হবে। পশ্চিম এশিয়ায় গত কয়েক মাস ধরে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের আলাক্সা তুফান অভিযান সফলভাবে বাস্তবায়িত হওয়ার পরপরই গাজাবাসী তথা সব ফিলিস্তিনির বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করেছে দখলদার ইসরায়েল। গাজা যুদ্ধ গত ৬ মাসেরও বেশি সময় ধরে চলছে এবং এর ফলে ১ লাখেরও বেশি ফিলিস্তিনি শহীদ বা আহত কিংবা নিখোঁজ হয়েছে। গাজার বাইরের প্রতিরোধ সংগঠনগুলো দখলদার ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করছে এবং সামরিক পদক্ষেপ নিচ্ছে। ইহুদিবাদীরা দামেস্কে ইরানি দূতাবাসের কনসুলেট বিভাগে সন্ত্রাসী হামলা চালানোর পর ইরান ঘোষণা দিয়ে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়েছে। গত ১৪ এপ্রিল ইরান যে অভিযান চালিয়েছে তার নাম হচ্ছে সত্য প্রতিশ্রুতি। এ অভিযানে ইরান থেকে দখলদার ইসরায়েল লক্ষ্য করে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। অনেক বিশ্লেষক এই অভিযানকে বিশ্বের সবচেয়ে বড় ড্রোন অভিযান বলে অভিহিত করেছেন। এই অভিযানে ইসরায়েলের বহু কৌশলগত ক্ষতি হয়েছে। এই হামলায় ইরানের নৌশক্তি ব্যবহার করা হয়নি, তবে ইরানের নৌশক্তির উন্নয়ন ও অগ্রগতি স্বাধীন চেতা জাতিগুলোর জন্য বড় এক সুসংবাদ হিসেবে বিবেচনা করছেন অনেক বিশ্লেষক। ইরানের নৌশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র, ইহুদিবাদী ইসরায়েল এবং আরও দুই তিনটি উপনিবেশবাদী দেশের জন্য গুরুতর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইরান সাম্প্রতিক বৎসরগুলোতে কৌশলগত হরমুজ প্রণালীতে উল্লেখযোগ্য নিয়ন্ত্রণ বজায় রাখতে সক্ষম হয়েছে। জ্বালানি পরিবহনের ক্ষেত্রে এই প্রণালীটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ এবং বিশ্বের ৬০% বেশি জ্বালানি আমদানি রপ্তানিতে এই প্রণালী ব্যবহার হয়। এছাড়া সাম্প্রতিক মাসগুলোতে আঞ্চলিক উত্তেজনার মাঝে ইরানের ঘনিষ্ঠ মিত্র ইয়েমেনের হুথি আনসারুল্লাহ বাব আল মান্দেব প্রণালীর উপর বড় ধরনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ক্ষেত্রে নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে। বাব আল মান্দেব প্রণালীটিও দখলদার ইসরায়েল এবং পশ্চিম ইউরোপীয় শক্তিগুলোর জন্য একটি কৌশলগত প্রণালী এবং বিশ্বাসযোগ্য পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের ১২% বেশি কন্টেইনার বাকি জাহাজ এই প্রণালী ব্যবহার করে থাকে। অর্থাৎ পণ্য বাণিজ্যের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ। এ অবস্থায় কৌশলগত প্রণালীগুলোর উপর ইরান এবং তার মিত্রদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার শক্তি মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা আধিপত্যবাদী ফ্রন্টের মধ্যে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। কারণ প্রকৃতপক্ষে ইরানের হাতে আঞ্চলিক এবং বৈশ্বিক পর্যায়ের ট্রাম্প কার্ডের সংখ্যা দিন দিনই বাড়ছে, যা কোনোভাবেই আধিপত্যবাদীদের স্বার্থ রক্ষা করবে না। তবে ইরান এবং ইরানের মিত্রদের নৌশক্তি বৃদ্ধি পাওয়ায় আধিপত্যবাদের শিকার দেশগুলো, বিশেষ করে এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার দেশগুলোর জন্য বড় ধরনের সুসংবাদ হিসেবেই গণ্য করছেন বিশ্লেষকরা।
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো। ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn, এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn, রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন। সবশেষে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ। আমেরিকা, ইংল্যান্ড এবং ফ্রান্সের হস্তক্ষেপ ছাড়া ইসরায়েল ইরানের শতকরা 25% ক্ষেপণাস্ত্র আটকাতে পারত না, বিশ্লেষকের মন্তব্য। ইরানের ট্রু প্রমিস অভিযানে সারা বিশ্ব খুবই খুশি, প্রেস টিভিকে কেনিয়ার আইন প্রণেতা। বাংলাদেশ ও কাতারের মধ্যে 5টি চুক্তি এবং 5টি সমঝোতা স্মারক সই হয়েছে। এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মঙ্গলসূত্র মন্তব্যে অসন্তোষ বাড়ছে চারিদিকে। হামাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকারী ব্যক্তির মিথ্যাচারিতা ও কুকর্ম ফাঁস। তো শ্রোতাবন্ধু, সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ শুনলেন। চলুন এবারে আমাদের পরবর্তী পরিবেশনায় যাওয়া যাক।
দর্পণ।
শ্রোতা বন্ধুরে, চলতি সামাজিক ও রাজনৈতিক ঘটনাবলী সহ বিভিন্ন বিষয়ের উপর বিশ্লেষণ ধর্মী সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান দর্পণে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ।
এবং আমি রেজওয়ান হোসেন।
উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস আনুষ্ঠানিকভাবে 2015 সালের জানুয়ারিতে তাদের অস্তিত্ব ঘোষণা করে। খুবই উগ্র ও হিংস্র এই গোষ্ঠীটি ইরাক ও সিরিয়ার বেশ কিছু পরাজিত সন্ত্রাসী গ্রুপের সমন্বয়ে গঠিত হয়েছিল, যারা পরবর্তীতে আমেরিকার সাহায্য সমর্থনে আফগানিস্তানে গিয়ে আশ্রয় নিয়েছিল। আফগানিস্তানের খোরাসান অঞ্চলে দায়েশ বা আইএস জঙ্গি গোষ্ঠীর তৎপরতা শুরু এবং তাদের পেছনে মার্কিন সাহায্য সমর্থন নিয়ে ধারাবাহিক আলোচনা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ শুনুন এ বিষয়ক আলোচনার দ্বিতীয় পর্ব। আশা করি আপনাদের সঙ্গ পাব।
গত কয়েক বছরে আইএস জঙ্গিরা আফগানিস্তান ও পাকিস্তানের কিছু সীমান্ত এলাকা ব্যবহার করে ইরানে অন্তত 5টি বড় ধরনের হামলা চালিয়েছে, যার পেছনে কয়েকটি আরব দেশ ও আমেরিকার সমর্থন ছিল। পাকিস্তানের বেলুচিস্তান অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী তৎপরতায় লিপ্ত লস্করে জাংভির মতো সন্ত্রাসী গোষ্ঠীর সহযোগিতায় খোরাসানি দায়েশ বা আইএস ইরানে অনেক সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে রয়েছে 2017 সালে ইরানের সংসদ ভবন এবং ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহের মাজার প্রাঙ্গণে হামলা, 2018 সালে আহওয়াজ শহরে ইরানি সশস্ত্র বাহিনীর সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠানে হামলা, এরপর 2022 ও 23 সালে সিরাজের শাহচেরাগ মাজারে দুটি প্রাণঘাতী হামলা চালায় এসব জঙ্গি সংগঠন। এছাড়া গত 3 জানুয়ারি কেরমান শহরে ইরানের প্রতিরোধ ফ্রন্টের কিংবদন্তি কমান্ডার শহীদ জেনারেল কাসেম সোলাইমানির সমাধির কাছে হামলা চালিয়ে 94 জন নিরীহ মানুষকে হত্যা করে সন্ত্রাসীরা। এই নারকীয় তাণ্ডব চালানোর পর দায়েশ বা আইএস জঙ্গিরা এ হামলার দায় স্বীকার করে।
2014 সালের শেষের দিকে ইরাক ও সিরিয়ায় কুখ্যাত দায়েশ বা আইএস জঙ্গি নেতা আবু বকর আল বাগদাদি পাকিস্তানি নাগরিক হাফিজ সাইদ খানকে খোরাসানি দায়েশের আমির বা নেতা হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিল। এর আগে হাফিজ সাইদ খান কিছু চরমপন্থী পাকিস্তানি তালেবানকে সাথে নিয়ে আবু বকর আল বাগদাদির প্রতি আনুগত্য ঘোষণা করেছিল। আবু বকর আল বাগদাদি হাফিজ সাইদ খানের সহকারী হিসেবে আফগান তালেবান আন্দোলনের একটি শাখার নেতা আব্দুর রউফ কাজেমকেও বেছে নিয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী তারা 2016 সালে ড্রোন হামলা চালিয়ে খোরাসানি দায়েশের প্রথম নেতা হাফিজ সাইদ খান ও তার 30 জনেরও বেশি সহযোগীকে হত্যা করেছে। হাফিজ সাইদ খানের পর দায়েশ বা আইএস জঙ্গি গোষ্ঠীর অন্যতম চরমপন্থী সদস্য আব্দুল হাসিব এই গোষ্ঠীর নেতৃত্ব গ্রহণ করে। আব্দুল হাসিব ছিল অন্যদের চেয়ে আরও নিষ্ঠুর ও কঠোর হৃদয়ের অধিকারী এবং সে 2017 সাল পর্যন্ত এই গোষ্ঠীর নেতৃত্ব দিয়েছিল। আব্দুল হাসিবের সময়ে কাবুলের সামরিক হাসপাতালে নৃশংস হামলায় 50 জনেরও বেশি মানুষ নিহত এবং শতাধিক লোক আহত হয়েছিল।
কাবুলের সামরিক হাসপাতালে ভয়াবহ ওই হামলার পর নানগারহার প্রদেশে এক হামলায় আব্দুল হাসিব নিহত হয়। আব্দুল হাসিবের উত্তরসূরি ছিল আবু সেইদ নামে আরেকজন উগ্রপন্থী ব্যক্তি, যে কিনা অল্প সময়ের জন্য এই গোষ্ঠীর নেতা ছিল এবং তাকেও সাবেক প্রধান আব্দুল হাসিবের মতোই হত্যা করা হয়েছিল। এরপর খোরাসানি দায়েশ বা আইএস গোষ্ঠীর নেতৃত্ব দেয় আসলাম ফারুকি নামে একজন ব্যক্তি, যে খুব কমই পরিচিত ছিল লস্কর-ই তৈয়বা, হাক্কানি নেটওয়ার্ক এবং আরও কিছু উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা এই ব্যক্তিকে 2020 সালের এপ্রিল মাসে তালেবানরা গ্রেফতার করেছিল। 2020 সালের জুন মাসে আসলাম ফারুকি গ্রেফতার হওয়ার পর নিজেকে আল শাবাব আল মুহাজির বলে পরিচয় দেওয়া আরেক চরমপন্থী সানাউল্লাহ গাফারি সন্ত্রাসী খোরাসানি দায়েশ গোষ্ঠীর নেতৃত্বে আসে।
সানাউল্লাহ গাফারি কাবুলের উত্তরে সাকার দারা জেলার কাছে 1994 সালের 24 অক্টোবর জন্মগ্রহণ করেছিল। এই ব্যক্তি 2020 সালে খোরাসানি দায়েশ বা আইএস গোষ্ঠীর আমির হিসেবে নিযুক্ত হয়। তার পরিবার ভারত থেকে আফগানিস্তানে চলে আসে। গাফারি কাবুলে ধর্মীয় বিষয়ে পড়াশোনা করে এবং এর কয়েক বছর পরে সে কাবুল বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করে। সানাউল্লাহ গাফারি 2010 থেকে 2012 সালের মধ্যে হাক্কানি নেটওয়ার্ক সন্ত্রাসী গোষ্ঠীতে যোগদান করেছিল এবং 2015 সালে তার প্রস্থান না হওয়া পর্যন্ত সে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনায় লিপ্ত হয়েছিল। সানাউল্লাহ গাফারের পরিচালিত সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে আফগানিস্তানে 2021 সালের 26 আগস্ট কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার কথা উল্লেখ করা যায়, যেখানে 169 জন আফগান বেসামরিক নাগরিক সহ কমপক্ষে 182 জন নিহত হয়েছিল।
শ্রোতাবন্ধুরা, এতক্ষণ আপনারা দায়েশ বা আইএস সন্ত্রাসী গোষ্ঠীর খোরাসান শাখার কর্মকাণ্ড এবং তাদের নেতাদের সম্পর্কে জানলেন। এবারে আমরা এই গোষ্ঠীর সমর্থক দেশগুলো, তাদের অর্থের উৎস এবং আফগানিস্তানে অবস্থিত এই জঙ্গি গোষ্ঠী প্রতিবেশী দেশগুলোর জন্য কতটা হুমকি সে বিষয়ে পর্যালোচনা করব। 2020 সাল পর্যন্ত দায়েশ বা আইএস জঙ্গি সংগঠন বিশ্বের অন্যতম ধনী সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে পরিচিত ছিল। আল কায়দা সন্ত্রাসী সংগঠন বাইরের অনুদান নিয়ে টিকেছিল, কিন্তু আইএস জঙ্গি নেতারা কৌশলী ছিল এবং অর্থনৈতিক দিক দিয়ে ছিল স্বয়ংসম্পূর্ণ। তারা বাইরের আর্থিক সহায়তার উপর নির্ভরশীল ছিল না। তবে এটা ঠিক যে আইএস সহ সিরিয়ার সক্রিয় অন্য সন্ত্রাসী সংগঠনগুলো কোটি কোটি ডলার সাহায্য পেয়েছে। আইএসের এই আর্থিক উৎসগুলোর মধ্যে একটি হল ব্যাংক ডাকাতি। তারা ইরাকের নেইনাভা প্রদেশ দখল করার পর সেখানকার বড় বড় ব্যাংকের প্রায় $43 কোটি লুট করেছিল। এরপর তারা ইরাকের তিক্রিত, ফালুজা সহ আরও 13টি শহর দখল করে 62টি সরকারি ও বেসরকারি ব্যাংকের বিপুল অর্থ সম্পদ লুট করেছিল।
সিরিয়া ও ইরাকে আইএস জঙ্গিদের দখলীকৃত এলাকা থেকে তেল বিক্রিও তাদের আয়ের অন্যতম প্রধান উৎস ছিল। দায়েশ বা আইএস জঙ্গি গোষ্ঠী বেশ কবছর ধরে উত্তর সিরিয়া তেল সম্পদ এবং ইরাকের কিছু তেল সরবরাহ লাইন নিয়ন্ত্রণ করত এবং সেখান থেকে তুরস্কে তেল পাচার করত। এক পরিসংখ্যানে দেখা গেছে যে আইএস জঙ্গিরা প্রতিদিন কমপক্ষে $10 লাখ তেল বিক্রি করত। আইএস জঙ্গিরা আন্তর্জাতিক তেলের বাজারের চাইতে অনেক কম দামে ইরাক ও সিরিয়ার তেলের একটি উল্লেখযোগ্য অংশ আঞ্চলিক দালালদের কাছে বিক্রি করত। এরপর সেই তেল তুরস্ক হয়ে বিশ্ববাজারে চলে যেত। শ্রোতা বন্ধুরা, আফগানিস্তানে দায়েশ সন্ত্রাসীদের তৎপরতা ও তাদের প্রতি মার্কিন সাহায্য সমর্থন প্রসঙ্গে বিশেষ আলোচনাটি শুনলেন। আগামী পর্বে এ সম্পর্কিত আলোচনায় অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
ধরনীর বেহেশত মসজিদ,
শ্রোতাবন্ধুরা, আমাদের সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান ধরনের বেহেশত মসজিদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি আপনারা সবাই ভালো আছেন। গত আসরে আমরা মসজিদের নববী নিয়ে আলোচনা শুরু করেছিলাম। আজকের আসরে আমরা এই মসজিদ সম্পর্কে আরও কিছু কথা বলব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
মদিনায় মসজিদে নববী প্রতিষ্ঠার পর এটি রাজনৈতিক কর্মকাণ্ড, বিচার আচার এবং ইসলাম শিক্ষার কেন্দ্রে পরিণত হয়। এই মসজিদের নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে আজান দেওয়ার নির্দেশ দেন। ইসলামের সোনালী যুগের সব শাসনামলে মসজিদে নববীর সাদামাটা গঠন কাঠামো ধরে রাখা হয়েছে। বিশ্বনবীর ওফাতের পর প্রথম খলিফার শাসনামলে এই মসজিদে কোনো ধরনের পরিবর্তন আনা হয়নি। দ্বিতীয় খলিফার আমলে শুধুমাত্র মসজিদের আয়তন এবং এর দরজার সংখ্যা বাড়ানো হয়েছে। তৃতীয় খলিফার আমলে মসজিদের গঠন কাঠামোই কিছুটা পরিবর্তন আনা হয়। এর পিলারগুলোতে টিনের পাত বসানো হয়। তবে উমাইয়ারা ক্ষমতায় আসার পর ইসলামী শাসন ব্যবস্থায় মৌলিক পরিবর্তন আনা হয়, যার প্রভাব মসজিদ নির্মাণের উপরও পড়ে। মসজিদের নববীও এই পরিবর্তনের বাইরে থাকেনি।
মসজিদের নববীর গঠন কাঠামো ছিল অত্যন্ত সাদামাটা। এটির দেয়াল নির্মিত হয় পাথর ও রোদে পোড়ানো ইট দিয়ে, ছাদ দেওয়া হয় খেজুর পাতা বিছিয়ে। মসজিদের মেঝেতে নুড়ি পাথর ও বালুর মিশ্রণ ছড়িয়ে দেওয়া হয় যাতে ছাদ দিয়ে বৃষ্টির পানি চুঁইয়ে পড়লে তা দ্রুত শুকিয়ে যায়। ইতিহাসে এসেছে মসজিদে নববী তৈরির কিছুদিন পরই মসজিদের ভেতরে বৃষ্টির পানি পড়ে জমে গিয়েছিল। এ অবস্থায় সাহাবিরা নুড়ি পাথর ও বালু এনে মসজিদের মেঝেতে ছড়িয়ে দেন, যার ফলে পানি শুকিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি দেখে বলেন, খুব ভালো কাজ হয়েছে। তখন থেকে বহুকাল পর্যন্ত মসজিদে নববীর মেঝেতে বালু ও নুড়ি পাথর বিছানো ছিল। অবশ্য বর্তমানে এই মসজিদের মেঝেতে রয়েছে বিশাল আকৃতির দামি কার্পেট।
মসজিদটি নির্মাণের সময় এটিতে যাতায়াতের জন্য তিনটি দরজা রাখা হয়। অবশ্য পরে মসজিদুল আকসা থেকে মসজিদুল হারামের দিকে কিবলা পরিবর্তন হয়ে যাওয়ার পর মসজিদের পেছনের দিকের দরজাটি বন্ধ করে দেওয়া হয়। এর পরিবর্তে উত্তর দিকে আরেকটি দরজা খোলা হয়। মসজিদের পশ্চিম দিকে ছিল আরেকটি দরজা যার নাম ছিল বাবে আতিকা। আতিকা ছিলেন মক্কার এক নারী যিনি ইসলাম গ্রহণের পর হিজরত করে মদিনায় চলে এসেছিলেন। দরজাটি এই নারীর বসবাসের ঘরের দিকে মুখ করা ছিল বলে এর নাম দেয়া হয় বাবে আতিকা বা আতিকার দরজা। এই দরজাটি বাবে রহমত নামেও প্রসিদ্ধ। এই নামকরণ সম্পর্কে ইতিহাসে এসেছে, একবার এক ব্যক্তি মসজিদের নববীতে এসে রাসূলুল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করার অনুরোধ জানান। আল্লাহর রাসূল দোয়া করলে টানা সাত দিন ধরে মদিনায় প্রবল বর্ষণ হয়। এ অবস্থায় বন্যার আশঙ্কায় লোকজন তার কাছে এসে আবার বৃষ্টি বন্ধ করার জন্য দোয়া করার অনুরোধ জানায়। এবার বিশ্বনবী আবার দোয়া করলে বৃষ্টি থেমে যায়। বৃষ্টি যেহেতু আল্লাহর রহমত, তাই এই দরজার নাম রাখা হয় বাবে রহমত বা রহমতের দরজা।
এই দরজা দিয়েই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যাতায়াত করতেন বলে এটিকে বাবে নববীও বলা হয়। মসজিদের পূর্ব দিকে রয়েছে আরেকটি দরজা যেটিকে বাবে জিব্রাইল বা জিব্রাইলের দরজা বলে অভিহিত করা হয়। বলা হয়ে থাকে, বনু কুরাইজার যুদ্ধের সময় আল্লাহর রসুল এই দরজার কাছে হযরত জিব্রাইলের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন বলে এর নাম দেওয়া হয় বাবে জিব্রাইল। অবশ্য ধীরে ধীরে মসজিদের নববীর দরজার সংখ্যা বাড়তে থাকে, কারণ অনেক সাহাবী মসজিদের আশপাশে বসবাসের জন্য ঘর নির্মাণ করেছিলেন। এসব ঘরের দুটি দরজা থাকত, একটি ঘর থেকে বাইরে যাওয়ার জন্য আর একটি ঘর থেকে মসজিদে যাতায়াতের জন্য। এই অবস্থায় তৃতীয় হিজরি পর্যন্ত চলতে থাকে। ওই বছর আল্লাহর রসুল নির্দেশ দেন হযরত আলী আলাইহিসসালামের ঘর ছাড়া অন্য সবার ঘরের সঙ্গে মসজিদের দরজাগুলো বন্ধ করে দিতে হবে। অবশ্য বর্তমানে এই মসজিদে প্রবেশের জন্য রয়েছে সাতটি প্রধান ফটক এবং ছোট বড় 81টি দরজা।
মসজিদে নববীর একটি গুরুত্বপূর্ণ অংশের নাম রওজায়ে মুতাহারা। হাদিসে এই অংশে উপস্থিত হওয়ার গুরুত্বপূর্ণ ফজিলত বর্ণিত হয়েছে। বিশ্বনবী এই স্থানকে বেহেশতের বাগান বলে উল্লেখ করেছেন। রাসুলের পবিত্র কবর, তার মিম্বর ও মেহরাব এই স্থানে অবস্থিত। যে স্থান থেকে এই মহামানবের পবিত্র ও নুরানি আত্মা আল্লাহর সাক্ষাতে চলে গেছে, সেই স্থানেই তার দেহ মোবারক দাফন করা হয়েছে। পরবর্তীতে প্রথম ও দ্বিতীয় খলিফাকে রাসূলুল্লাহর কবরের পাশে দাফন করা হয়। এগুলোর উত্তর পাশের একটি স্থানের নামকরণ করা হয়েছে নবীনন্দিনী হযরত ফাতেমা জাহরা সালামুল্লাহি আলাইহার কবরের নামে। যারা মনে করেন হযরত ফাতেমাকে তার নিজ ঘরে দাফন করা হয়েছে, তারা এই নামকরণ করেছেন। অবশ্য ইতিহাসে তাকে জান্নাতুল বাকিতে দাফন করার কথা বলা হয়েছে এবং সুন্নি মুসলমানরা এই বর্ণনাকে বেশি গ্রহণযোগ্য বলে মনে করেন। রাসূলুল্লাহর কবর যে বিশাল কক্ষে অবস্থিত, তাতে রয়েছে চারটি মজবুত পিলার এবং এর উপরে রয়েছে সবুজ রঙের একটি সুদৃশ্য গম্বুজ।
মসজিদে নববীর আরেকটি পবিত্র অংশ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বর। বর্ণনায় এসেছে, প্রথম দিকে আল্লাহর নবী একটি খেজুর গাছে হেলান দিয়ে খুতবা দিতেন। একদিন একজন সাহাবি খুতবা দেওয়ার জন্য মিম্বর তৈরির প্রস্তাব দিয়ে বলেন, এটি নির্মিত হলে আল্লাহর রসুল যেমন দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত হবেন না, তেমনি সমবেত সব মুসল্লি ওনাকে দেখতে পাবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাব গ্রহণ করেন। তৈরি হয় ইসলামের ইতিহাসের প্রথম মিম্বার। এটিতে দুই ধাপ সিঁড়ি এবং এরপর রাসুলের বসার স্থান তৈরি হয়। পরবর্তীতে একজন কাঠ মিস্ত্রি ওই তিন ধাপের মেম্বারের উপর আরও ৬ ধাপ সিঁড়ি নির্মাণ করেন, ফলে এটি ৯ ধাপের মেম্বারে পরিণত হয়।
আব্বাসীয় খলিফাদের শাসনামলে এই মেম্বার কয়েকবার পুনর্নির্মাণ ও সম্পূর্ণ নতুনভাবে তৈরি হয়। ৬৫৪ হিজরিতে এক দুর্ঘটনায় মসজিদের নববীতে আগুন লেগে মেম্বারটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ঐতিহাসিক দলিলে পাওয়া যায় ওই পোড়া মেম্বারটির ভস্মীভূত ছাই বর্তমানে যে স্থানে মেম্বার আছে তার ঠিক নিচে দাফন করা হয়েছিল। বর্তমানে মসজিদের নববীতে যে মেম্বারটি আছে সেটি মর্মর পাথরের তৈরি এবং এর উপরের কারুকার্যগুলি স্বর্ণ দিয়ে করা হয়েছে। ১২ ধাপ সিঁড়ির এই মেম্বারটি ৯৯৯ হিজরিতে তৎকালীন ওসমানীয় সুলতান এই মসজিদকে উপহার হিসেবে দিয়েছিলেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মুসলমানরা মেহরাব নামক কোন স্থানের সঙ্গে পরিচিত ছিলেন না। পরবর্তীতে ওমর ইবনে আব্দুল আজিজের শাসনামলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিজদা দেওয়ার স্থানে একটি মেহরাব নির্মিত হয়। বর্তমানে মসজিদে নববী সহ বিশ্বের প্রায় প্রতিটি মসজিদের সামনের দিকে ঠিক মাঝখানে ইমাম সাহেবের নামাজে দাঁড়ানোর জন্য যে স্থান নির্ধারিত রয়েছে সেটিকে মেহরাব বলা হয়। মেহরাবের ফজিলত সম্পর্কে বলা হয়েছে, যে ব্যক্তি মসজিদে নামাজ আদায় করতে এসে মেহরাবের দিকে তাকান তিনি নিজের চোখে কাবা শরীফ দেখার সওয়াব লাভ করেন। মসজিদে নববীতে বর্তমানে মূল মেহরাবের পাশাপাশি আরও কয়েকটি ছোট মেহরাব রয়েছে। এগুলোর একটিকে মেহরাবে তাহাজ্জুদ বলা হয়। হযরত ফাতিমাতুজ্জাহরা সালামুল্লাহ আলাইহার ঘরের পেছনে এই মেহরাবটি অবস্থিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন রাতে এখানে দাঁড়িয়ে নফল ইবাদতে মশগুল হতেন।
মসজিদে নববীর আরেকটি মেহরাবের নাম মেহরাবে ফাতেমা জাহরা সালামুল্লাহি আলাইহা। এটি তখনকার সময়ে হযরত ফাতিমা সালামুল্লাহি আলাইহার ঘরের মধ্যে ছিল এবং এখানে দাঁড়িয়ে তিনি নামাজ আদায় করতেন। বর্তমানে এই মেহরাবটি রাসূলুল্লাহর হুজরার মধ্যে পড়েছে। এই মসজিদের আরেকটি মেহরাবের নাম মেহরাবে ওসমানী। ওসমানীয় সুলতানদের নামে এটির নামকরণ করা হয়েছে। অবশ্য কেউ কেউ বলেন তৃতীয় খলিফা ওসমান ইবনে আফফানের নামে এই নামকরণ হয়েছিল। রাসুলের মেহরাবের পেছনে অবস্থিত এই মেহরাবটি কিবলার দিকে মুখ করা। বর্তমানে মসজিদে নববীর ইমাম সাহেব এই মেহরাবে দাঁড়িয়ে জামাতের ইমামতি করেন। তো শ্রোতা বন্ধুরা, আজকের আসরের সময়ও ফুরিয়ে এসেছে, আবারও আগামী আসরে কথা বলার আশা রইল।
শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
পাশ্চাত্য জীবন ব্যবস্থা।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। গত কয়েকটি আসরে আমরা ভোগবাদ নিয়ে কথা বলেছি। ভোগবাদ কিভাবে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র ও গোটা পৃথিবীকে প্রভাবিত করছে তা নিয়ে আলোচনা করেছি। আমরা বলেছি, বিজ্ঞাপন আমাদের মধ্যে ভোগের সংস্কৃতি গড়ে তুলছে এবং ব্যক্তির পরিচিতি বিনির্মাণ করছে। ব্যক্তির পরিচিতির সঙ্গে পুণ্যের সম্পর্ক স্থাপিত হয়েছে। ব্যক্তি ভোগ্যপূর্ণ ব্যবহারের মাধ্যমে নিজের ব্যক্তিত্ব প্রকাশ করতে চায়। ভোগবাদী সমাজে একজন মানুষের পরিচিতি ও ব্যক্তিত্ব নির্ধারিত হচ্ছে তার ভোগ্যপূর্ণের ধরনের ভিত্তিতে। ব্যক্তি কী ধরনের ভোগ্যপূর্ণ ব্যবহার করছে এবং ভোগ্যপূর্ণটি কোন ব্র্যান্ডের তা মানুষের ব্যক্তিত্ব ও পরিচিতির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ কারণে অনেকের মধ্যে ঋণ করে ভালো ব্র্যান্ডের ভোগ্যপূর্ণ কেনার প্রবণতা লক্ষ্য করা যায়। এই প্রবণতা কেড়ে নিচ্ছে মানুষের স্বস্তি। ভোগবাদের প্রভাবে সমাজে দুর্নীতিও বাড়ছে। ভোগবাদিতা চরিতার্থ করতে বনাঞ্চল ধ্বংস করে ক্রমাগত স্থাপন করা হচ্ছে কলকারখানা। আজকের আসরে আমরা নগরায়ন সম্পর্কে আলোচনার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনি বিভিন্ন উপলক্ষে দেয়া বক্তৃতায় ইসলামী লাইফস্টাইল বা জীবন প্রণালীর নানা ইতিবাচক দিক তুলে ধরার পাশাপাশি পশ্চিমা লাইফস্টাইলের ধ্বংসাত্মক প্রভাব নিয়ে কথা বলেছেন। পাশ্চাত্যের শিল্প বিপ্লবের পর যে প্রবণতাটি গোটা বিশ্বকে নাড়া দিয়েছে তা হল নগরায়ন। শিল্প বিপ্লবের আগে পাশ্চাত্যের শহর গড়ে উঠত গির্জার মতো ধর্মীয় প্রতিষ্ঠানকে ভিত্তি করে, কিন্তু পুঁজিবাদী ব্যবস্থা শক্তিশালী হওয়ার পর থেকে বাণিজ্যিক ও অর্থনৈতিক কেন্দ্রগুলোকে কেন্দ্র করেই শহর সম্প্রসারণ শুরু হয়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে শহর মানুষের বৈষয়িক সব সুযোগ সুবিধার কেন্দ্রে পরিণত হয়েছে। শহরগুলোতে বিশাল আবাসিক কমপ্লেক্স এবং আকাশচুম্বী দালান নির্মিত হয়েছে। কাজের সুযোগ, অবকাশ যাপন এবং নানা বিনোদনের ব্যবস্থা হয়েছে শহরেই। টেলিফোন, টেলিভিশন, ইন্টারনেট ও স্যাটেলাইট যোগাযোগের মতো আধুনিক সুযোগ সুবিধা শহরবাসীর জন্য নিশ্চিত করা হয়েছে। বর্তমানে শহরগুলোতে সীমাহীন সুযোগ সুবিধা মানুষকে সেদিকেই টানছে, মানুষও মন্ত্রমুগ্ধের মতো সেদিকে ছুটে চলেছে। কিন্তু শহুরে জীবন কি সত্যি প্রাণবন্ত?
আমরা যদি মানুষের জীবন প্রণালীর ওপর নগরায়নের প্রভাব নিয়ে কথা বলি তাহলে দেখতে পাব নানা ধরনের সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও শহরের মানুষ প্রকৃত সুখী নয়। সব উপকরণ থাকার পরও তারা মানসিক সুখ অনুভব করেন না। ফরাসি সমাজবিজ্ঞানী হেনরি লুফ বেভের সহ অনেকেই মনে করেন পাশ্চাত্যের শহুরে জীবনে রয়েছে অপ্রকাশ্য আত্মবিস্মৃতি। তিনি মনে করেন দ্রুত নগরায়নের কারণে ভোগবাদ যেমন মানুষকে আষ্টে পৃষ্ঠে ধরছে, তেমনি কৃত্রিম চাহিদা মানুষের সুখ শান্তি ও স্বস্তি কেড়ে নিচ্ছে। তার মতে গণমাধ্যমসহ বিভিন্ন মাধ্যম ব্যবহার করে মানুষের মধ্যে কৃত্রিম চাহিদা তৈরি করা হচ্ছে। এই প্রবণতার সমালোচনা করে তিনি আরও বলেছেন পুঁজিবাদী ব্যবস্থা নির্ভর নগরগুলোতে মানুষের জীবন একঘেয়ে ও বিরক্তিকর হয়ে উঠেছে। এ ধরনের সমাজের মানুষ প্রতিদিন একই ধরনের কাজ করতে করতে এক ধরনের ক্লান্তি অনুভব করেন এবং প্রকৃত শিক্ষা ও জ্ঞান লাভ থেকে বঞ্চিত হন। তারা সৃজনশীলতা ও বিকাশ লাভের সুযোগ হারান।
বর্তমান সময়ে পাশ্চাত্য সমাজে যেসব পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তার প্রধান উৎস হচ্ছে নগরায়ন। শহরের গোড়াপত্তনের ইতিহাস বেশ পুরনো, কিন্তু ইতিহাসে কখনোই নগরায়নের এই প্রবণতা মানুষের মানসিক প্রশান্তির জন্য এত বেশি হুমকি হয়ে দাঁড়ায়নি। বর্তমানে যে নগরায়ন সেটাকে উন্নয়ন রোগ হিসেবেও অভিহিত করা হয়। মানসিক সমস্যার সঙ্গে ক্রমবর্ধমান নগরায়নের সম্পর্ক রয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করেন। জার্মানির ম্যানহেইম শহরের মানসিক রোগ নিরাময় কেন্দ্রের পরিচালক অ্যান্ড্রেস মেয়ার লিন্ডেনবার্গ সতর্ক করে বলেছেন শহুরে মানুষের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে মানসিক রোগের সংখ্যাও বাড়ছে, তবে এই রোগের বিস্তারকে খুব একটা গুরুত্বের সঙ্গে নিচ্ছে না কোনো সমাজ বা রাষ্ট্র। তার মতে পাশ্চাত্যের শহরগুলোতে অতিমাত্রায় শব্দদূষণ, ভিড়ের চাপ এবং মাত্রাতিরিক্ত ব্যস্ততা মানুষের মধ্যে মানসিক উত্তেজনা ও অস্থিরতা বাড়িয়ে দিচ্ছে। বাহ্যিকভাবে আধুনিক এই সমাজ বেশ সাজানো গোছানো মনে করেও ভেতরে প্রতিনিয়ত ভাগনের করুণ সুর বাজছে।
মানুষ যেমন পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে, তেমনি প্রতিদিনের নানা ঘটনা উদ্বেগ উৎকণ্ঠা বাড়িয়ে তুলছে। সবাইকে এক ধরনের প্রতিযোগিতার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। কোনো কারণে মিটিংয়ে পৌঁছাতে দেরি হওয়া, বিমানের ফ্লাইট মিস করা, পার্কিংয়ের জন্য নিষিদ্ধ স্থানে গাড়ি রাখা, পুলিশের উপস্থিতি এবং ভাষণে ত্রুটির মতো নানা ঘটনা প্রতিনিয়ত মানুষের টেনশন বাড়িয়ে দিচ্ছে। এ ধরনের মানসিক উদ্বেগ ও উত্তেজনা পাশ্চাত্যের মানব জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। মাত্র 60 বছর আগেও বিশ্বের জনসংখ্যার মাত্র 1/3 বড় শহরগুলোতে বাস করত, কিন্তু বর্তমানে এ সংখ্যা 50% গিয়ে পৌঁছেছে। বিশেষজ্ঞরা পূর্বাভাস দিচ্ছেন, 2050 সালের মধ্যে বিশ্বের জনসংখ্যার 70% শহরমুখী হবে এবং বড় শহরগুলোর বাসিন্দা হয়ে উঠবে।
গবেষকরা বলছেন, আধুনিক শহুরে জীবন ব্যবস্থা মানুষকে ক্রমেই ব্যক্তিকেন্দ্রিকতা ও স্বার্থপরতার দিকে ঠেলে দিচ্ছে। এর ফলে মানুষ আরও বেশি একঘরে হয়ে পড়ছে। আধুনিক প্রযুক্তির কল্যাণে মানুষের সহযোগিতা ছাড়াই অনেক কাজই সম্পন্ন করা যাচ্ছে। এ কারণে পারস্পরিক যোগাযোগ ও সম্পর্কের প্রয়োজনীয়তা কমে যাচ্ছে। শহরের মানুষ সহজেই অন্যের সঙ্গে আর যোগাযোগ করছে না। মানুষের হাতে বর্তমানে গণযোগাযোগের সবচেয়ে উন্নত মাধ্যম থাকা সত্ত্বেও একাকিত্ব বোধ বাড়ছে। পাশ্চাত্যের অধিবাসীদের একটা বড় অংশ এখন মোবাইলের বাটনে একটি চাপ দিলেই ইন্টারনেটের মাধ্যমে সবচেয়ে বড় কেনাকাটাও সম্পন্ন করতে পারছেন এবং সবচেয়ে বড় ও জটিল লেনদেন সম্পন্ন করতে পারছেন। বিক্রেতা বা ক্রেতার সঙ্গে তাদের সরাসরি যোগাযোগ স্থাপন এবং দেখা সাক্ষাৎ করার প্রয়োজন পড়ছে না। শিক্ষা প্রতিষ্ঠানে না গিয়েই শিক্ষা গ্রহণ, অফিসে উপস্থিত না হয়েই নিজের দায়িত্ব সম্পন্ন করার সুযোগ তৈরি হয়েছে আজ। এ কারণে সামনাসামনি দেখা সাক্ষাতের প্রয়োজনীয়তা একেবারেই কমে যাচ্ছে। শ্রোতা বন্ধুরা, আজকের আসর এখানেই গুটিয়ে নিতে হচ্ছে। কথা হবে আবারও আগামী আসরে।
আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। Thank you.
Tehran-ն է խոսում։ Իրանի Իսլամական Հանրապետության հայերեն ռադիոժամն